Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala Rasulillah sayyidina Muhammadin wa alihi wa ashabihi wa man wala. Amma ba'd. Fa yaqulullah subhanahu wa ta'ala ba'da a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Fas'alu ahlal dzikri in kuntum la ta'lamun. Sadaqallahul aliyyul azim. صدق رسوله النبي الكريم ورحمة على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شمانی تو دین درودی مسلمان بھائی او بونیرا اللہ سبحانہ و تعالی বিশেষ অনুগ্রহে আমরা এই প্যান্ডামিকের সময় জীবিত আছি সুস্থ আছি সজ্ঞানে আল্লাহ পাকের ঘরে আসতে পারছি আল্লাহর দ্বীনের কথা আমরা শুনতে পারছি এই জন্য মহান প্রভুর দরবারে আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া আমরা একটি মুহূর্ত চলতে পারবো না একটি ধাপ আমরা সামনে অগ্রসর হতে পারবো না একটু শ্বাস প্রশ্বাস নিতে পারবো না এক লোকমা খাবারও আমরা গিলতে পারবো না এক ফোঁটা পানিও আমরা ব্যবহার করতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ আর কৃপা এবং দয়া ছাড়া তা আমরা বেঁচে আছি আল্লাহর অনুগ্রহে আল্লাহর এই অনুগ্রহ নিয়ে কৃতজ্ঞতা যদি আমরা স্বীকার করি আল্লাহ পাক আমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন আর অকৃতজ্ঞ যদি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে এই নিয়ামতগুলোকে ছিনিয়ে নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জীবন দান করেছেন এবং এই দুনিয়ার জীবনটাই মানুষের জন্য একমাত্র জীবন নয় এর পরে একটি অনন্ত জীবন রয়েছে এর পরে এক চিরস্থায়ী জীবন রয়েছে যেই জীবনটির শুরু আছে কিন্তু শেষ নেই যেই জীবনটির বিগিনিং আছে এন্ডিং নাই এমন একটি জীবন আমাদের সামনে আসছে সেই জীবনে আমরা কিভাবে চলব সেই সুখের জিন্দেগিটা অনন্ত জীবনে আমরা কিভাবে সুখে থাকব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাইডলাইন দিয়েছেন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন কনস্টিটিউশন দিয়েছেন এবং সেই কনস্টিটিউশনটা কিভাবে আমরা ফলো করব এই জন্য তার উপযুক্ত শিক্ষক পয়গম্বরগণকে এই দুনিয়াতে পাঠিয়েছেন পয়গম্বরগণ আমাদেরকে বুঝিয়েছেন যে কোনভাবে কোন বিধান অনুযায়ী সংবিধান অনুযায়ী চললে আমরা সেই অনন্ত জীবনটিকে আমরা সুখে শান্তিকে আমরা কাটাতে পারব তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই পয়গম্বরগণকে যুগে যুগে পাঠিয়েছেন পয়গম্বরগণ মানুষের কাছে দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে এই দাওয়াত পৌঁছে দিয়েছেন আর সাথে সাথে জনগণ পয়গম্বরগণকে জিজ্ঞেস করেছেন কোশ্চিন করেছেন প্রশ্ন করেছেন আর তিনি উত্তর দিয়েছেন তাদেরকে এই জন্য কোশ্চিন অ্যান্সারের মাধ্যমে দিন শিক্ষা করা এটা হলো একটি ইসলামিক বিধান আল্লাহর অমোঘ নীতি এই জন্য পবিত্র কোরআনে বারবার এসেছে ওয়াস আলুনাক আনিল ইয়াতামা হে নবী অচিরে আপনাকে ইতিম সম্পর্কে জিজ্ঞেস করা হবে ওয়াস আলুনাক আনিল খামরি ওয়াল মাইসির ওয়াস আলুনাক আনিল মাহিদ আপনাকে জিজ্ঞেস করা হবে জিজ্ঞেস করা হবে জিজ্ঞেস করা হবে এরপরে আপনি তাদেরকে সঠিকভাবে উত্তর দিয়ে দিবেন তো আমরাও ইনশাআল্লাহ আর কথা দীর্ঘায়িত না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যায় যেটি আজকের আকর্ষণ আজকের আমাদের প্রত্যেকের হলো চাহিদা প্রথমে চলে যাচ্ছে একটি প্রশ্নের দিকে বেশ কয়েক সপ্তাহ হলে এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তো ইনশাআল্লাহ প্রশ্ন দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি সেটি হলো এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই না বোন একজাক্টলি খেয়াল নেই তিনি প্রশ্ন করেছেন যে বর্তমান টেকনোলজির উন্নতির যুগে টেলিফোনের মাধ্যমে বিয়ে শাদি পড়ানো এটি শরীয়তসম্মত কিনা হ্যাঁ এক সুন্দর কোশ্চিনের জন্য ধন্যবাদ দেখুন টেলিফোনের মাধ্যমে বিয়ে পড়ানো এটা শরীয়তসম্মত কিছু কন্ডিশনের সাথে প্রথমে সেই কন্ডিশনটা বোঝার আগে বিয়ের মাঝে ইসলামিক নিকাতে কি কি জিনিস প্রয়োজনীয় ইসলামিক নেকাতে তিনটি জিনিস হলো অপরিহার্য প্রথম নাম্বার হলো দুজন সাক্ষী থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাতে ইরশাদ করেন ওয়াস্তাশহিদু শাহীদাইনি মির রিজালিকুম তোমাদের মুসলমান দুজন পুরুষ সাক্ষী থাকবে বিয়েতে। ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলুম ওয়া ইমরাআতান, আর দুজন পুরুষ যদি অ্যাভেলেবল না থাকে সেই সময় দুজন মুসলিম পুরুষ আর একজন মুসলিম পুরুষ আর দুজন মুসলিম নারী উপস্থিত থাকতে হবে। এটি হলো বিয়ের কন্ডিশন। এবং তারা ছেলে মেয়ে ব্রাইড গ্রুম তারা যে একজন আরেকজনকে অ্যাকসেপ্ট করবে এই সাক্ষীদের সেই কথা শুনতে হবে। দুই নম্বর হলো মহর। আল্লাহ পাক সূরাতুন নিসা ইরশাদ করেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে খুশি মনে মহর দিয়ে দাও। আর তিন নম্বর কন্ডিশন হলো ছেলে মেয়ে একজন আরেকজনকে অ্যাকসেপ্ট করে নেওয়া, যেটাকে আমরা ইজাব আর কবুল বলে থাকি। তো যাই হোক, বিয়ের মাঝে প্রথম কন্ডিশন হলো যে সাক্ষীর উপস্থিত থাকতে হবে। এখন যখন টেলিফোনে আমরা বিয়ে পড়াই বা বিয়ের বন্দোবস্ত করা হয়, সেখানে যদি টেলিফোনের পাশে যদি নাকি সাক্ষীরা উপস্থিত থাকে, আর স্কাইপে হলে আরও ভালো হয়, ইমো হোয়াটসঅ্যাপ এগুলো হলে তো আরও ভালো হয়, এগুলোর মাধ্যমে যদি তাদের চেহারাটা দেখা যায়, তাহলে সেখান থেকে যদি কবুল বলে আর সাক্ষীরা যদি যেখানে বসে আছে সেখান থেকে যদি শুনে নেয়, তাহলে এটা হলো বৈধ। আর যদি সাক্ষী উপস্থিত না থাকে, শুধুমাত্র কবুল বলল কেউ শুনল না, এই অবস্থায় এই বিয়ে বৈধ হবে না। ছবি দেখা স্কাইপের মাধ্যমে এটা জরুরি নয়, কিন্তু তাদের কথাকে তারা যে অ্যাকসেপ্ট করে নিল এ কথাটা সাক্ষীদের একসাথে উভয়কে শুনতে হবে, তাহলে টেলিফোনে বিয়ে এটা হলো বৈধ। আরেকটি প্রশ্ন এসেছে, গত সপ্তাহে করেছিলেন, বাথরুমে মনে মনে বিসমিল্লাহ বলে ওযু করাটা কি ঠিক কিনা? অনেকে বলেন যে এটা ঠিক না। দেখুন, আগের যুগের বাথরুম আর বর্তমানের বাথরুমের মাঝে আসমান জমিন পার্থক্য আছে। আগের যুগের বাথরুম এমন সিস্টেমে হতো, মলমূত্র মানুষ যেটা ত্যাগ করত সেটা হয়তো কুয়ার ভিতরে থেকে যেত অথবা কোনো পটের ভিতরে থেকে যেত, এটাকে একদম সেখান থেকে দ্রবীভূত করা হতো না। আর বর্তমান যুগের যে বাথরুমগুলো আছে, বিশেষ করে ওয়েস্টার্ন কালচারের যে বাথরুম যেটা আমরা ইউজ করে থাকি, এখানে মলমূত্রর কোনো অস্তিত্ব বাথরুমের ভিতরে থাকে না। আপনি যখন টয়লেট ফ্লাশ করবেন, ফ্লাশ করার সাথে সাথে মলমূত্রগুলো সব হলো ড্রেনের মাঝে চলে যাবে, বাথরুমে এই মলমূত্রর কোনো অস্তিত্ব থাকে না। হ্যাঁ, এই জন্য বর্তমান যুগের যে বাথরুম আছে, এই বাথরুম টয়লেটটা টোটালি আলাদা একটা জায়গায় থাকে, যেটা নাকি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন যদি কেউ রাখে, তাহলে শুধু মনে মনে নয়, অজু করার সময় যদি জোরেও বিসমিল্লাহ বলে এটা কোনো দোষ হবে না। আর যদি সন্দেহ থাকে যে পেশাবের সিটা ফাটা এদিক সেদিক পড়ে আছে, এই অবস্থায় তো জোরে বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলবে না, তবে আস্তে আস্তে মনে মনে যদি বলে এটাতে কোনো দোষ নাই। দেখুন, মনে মনে আপনি যখন এমনকি টয়লেটের উপর আপনি বসে আছেন, বসে যদি নাকি মনে মনে আল্লাহ পাকের কথা স্মরণ হয়ে যায়, এর দ্বারা এটা কোনো গুনাহ হবে না, কারণ হয়েই যেতে পারে আপনার। যেমন আপনার দুনিয়ার কথা স্মরণ হতে পারে, আল্লাহর কথাও স্মরণ হয়ে যেতে পারে। এই জন্য কেউ যদি মনে মনে আল্লাহর কথা স্মরণ করেন, সেটাতে যদি জোশ না হয়, তাহলে মনে মনে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন পড়েন, এটাতে কোনো দোষ হবে না। আর বর্তমানে আমাদের এই বাথরুম যে সিস্টেমের বাথরুম আছে, এটাতে এ ধরনের কোনো আশঙ্কা নাই। যেটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটা হলো সেই তৎকালীন যুগের যে ধরনের বাথরুম ছিল, সেই বাথরুমকে কেন্দ্র করে সেই নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়েছিল। আশা করি আপনারা অনুধাবন করতে সক্ষম হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটি প্রশ্ন এসেছে, এটি হলো, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ইশরাকের নামাজ এবং দুহার নামাজ, যেটাকে চাস্তের নামাজ বলা হয়ে থাকে। সেই দুই নামাজের ফজিলত, পড়ার পদ্ধতি, কত রাকাত পড়তে হবে, এই আলোচনা আমরা গত সপ্তাহে করেছি। তো তাকে সেই আলোচনার সূত্র ধরেই এই প্রশ্নটি এসেছে। প্রশ্নটি কি? যিনি প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে যদি আমি সকালবেলাতে সূর্য উদয়ের পরপরই দুরাকাত দুরাকাত করে চার রাকাত নামাজ পড়লাম, এটা হলো আর্লি মর্নিং হয়ে গেল সূর্য উদয়ের পরপরই, এরপরে জাওয়ালের আগ দিয়ে যদি আরো দুরাকাত দুরাকাত করে চার রাকাত নামাজ আদায় করি, তাহলে কি আমি ইশরাক আর চাস দুইটারই সওয়াব পাবো কিনা? হ্যাঁ, আপনি দুটিরই সওয়াব পাবেন। সকালবেলায় যেটা পড়েছেন সেটারও সওয়াব পাবেন, এরপরে জাওয়ালের আগ দিয়ে যেটা পড়েছেন সেটারও সওয়াব পাবেন। দেখুন, নওয়াফিল ইবাদত যত বেশি বান্দা করবে তত বেশি হলো সওয়াবের অধিকারী হবে। এই জন্য আপনি ইশরাকেরও সওয়াব পাবেন এবং দুহার নামাজেরও আপনি হলেন সওয়াব পাবেন। আরেকটি প্রশ্ন করেছেন, বড় জরুরি প্রশ্ন, তবে প্রশ্নটা বলার আগ দিয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মুরব্বীদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু দেখুন, শরীয়তের ব্যাপারে, শরীয়তের বিধান বলির ব্যাপারে কোনো ধরনের লজ্জা শরম নেই। নবী আলাইহিসসালাম মহিলা সাহাবিয়াদের পর্যন্ত এই সকল পার্সোনাল যেগুলো মাসায়েল আছে সেগুলো তিনি শিক্ষা দিতেন, তাদেরকে তিনি আকার ইঙ্গিতে বুঝাতেন। আপনাদেরকেও আমি আকার ইঙ্গিতে ইনশাআল্লাহ বুঝাব। প্রশ্নটি হলো, স্বামী স্ত্রী কতটুকু নিকটবর্তী হলে তখন উভয়ের উপর গোসল ফরজ হয়? দেখুন, এই মাসআলার ভিতরে কয়েকটি সুরত হতে পারে। প্রথম নাম্বার সুরত হলো, স্বামী স্ত্রী নিকটবর্তী হয়েছেন, এরপরে তাদের শারীরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাওয়ার পরে উত্তেজিত অবস্থায় তাদের হলো ওয়াটার নির্গত হয়েছে বিশেষ অঙ্গ দিয়ে, তাহলে এই অবস্থায় তাদের মিলন হোক আর না হোক গোসল ফরজ হয়ে যাবে। যেহেতু উত্তেজনা অবস্থায় বীর্যপাত হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, খুলিক মিম্মা ইন দাফিক, দাফিক বলা হয় উত্তেজিত অবস্থায় যদি কারো বীর্যপাত হয়, এটি দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য এই ধরনের উত্তেজিত অবস্থায় যদি নাকি বীর্যপাত হয়ে যায়, এটাকে বলা হয়, এটাকে এই সময় গোসল ফরজ হবে। আরেকটি হলো, উত্তেজিত হয়নি, কখনো কখনো মানুষ কোনো সংঘর্ষের কারণে বীর্যপাত ঘটে, কখনো কখনো মাথার উপর বিরাট চিন্তার বোঝা চেপে বসেছে, এই অবস্থায় মানুষের বীর্যপাত হয়ে যায়। এটা ভেরি রিয়ার, খুব কম দেখা যায়। আর কখনো কখনো দেখা যায় যে মানুষ ভীতিকর অবস্থায় তাদের বীর্যপাত হয়ে যায়, কিন্তু এই বীর্যপাতগুলো বান্দার জন্য উত্তেজিত অবস্থা, যৌন উত্তেজিত অবস্থায় না হওয়ার কারণে এই অবস্থায় গোসল ফরজ হবে না। শুধু পেশাবের মতো ধুয়ে পরিষ্কার করে এরপরে হলো অজু করে নামাজ পড়লেই হয়ে যাবে। যেখানে উত্তেজিত অবস্থায় পানি নির্গত হবে সেই সময় শুধু গোসল ফরজ হয়। এখন স্বামী স্ত্রী নিকটবর্তী হয়ে গেছে, উত্তেজিত অবস্থায় তাদের বীর্যপাত ঘটেনি, তাহলে এই অবস্থায় কতটুকু নিকটবর্তী হলে গোসল ওয়াজিব হবে, গোসল ফরজ হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মাধ্যমে এর সমাধান দিয়েছেন, ইদা ইলতাকাল খাতানান ফাকাদ ওয়াজাবাল গোসল, যখন স্বামী স্ত্রীর বিশেষ অঙ্গ এক অঙ্গ আরেক অঙ্গের সাথে শুধু টাচ লেগেছে, সেখানে বীর্যপাত হোক আর না হোক, এই শুধু টাচ লাগলেই বিশেষ অঙ্গের সঙ্গে বিশেষ অঙ্গ, তাহলে গোসল ফরজ হয়ে যাবে। দেখুন, আমাদের এই মাসায়েলগুলা জানা দরকার। বহু মানুষের এই মাসায়েলগুলা জানা নেই, জানা না থাকার কারণে আমরা অনেক সময় ভুলের মাঝে আমরা পড়ে যাই। এই জন্য আপনারা, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু প্রশ্ন এসেছে, এই জন্য সবার জানার জন্য প্রশ্নটা আপনাদেরকে আমি খুলেই বলে দিলাম। এরপরে গোসল ফরজ হওয়ার আরেকটি কারণ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদাতে ইরশাদ করেছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, ওয়া ইন কুনতুম জুনুবান। জুনুবান শব্দের অর্থ হল যার উপর গোসল ফরজ হয়েছে, বীর্যপাত হয়েছে। ফাত্তাহহারু, তোমরা উত্তম রূপে পবিত্র হও, অর্থাৎ হলো শুধু অজু করা যথেষ্ট হবে না, গোসল করা লাগবে। এই গোসল এটা হলো পবিত্রতার অন্যতম একটি হলো উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গোসল এবং পবিত্রতা অর্জন করার জন্য তৌফিক দান করেন। আরেকটি প্রশ্ন এসেছে, প্রশ্নটা হয়তো আক্ষেপ নিয়েই তিনি করেছেন, ইফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি ডিসাইডেড আওয়ার ফিউচার, দেন ওয়াই ডু উই প্রে টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফর ডিফারেন্ট থিংস অর ইন দ্য টাইম অফ ডিফিকাল্টিস। মানে তিনি বুঝাতে চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পূর্ব থেকেই ভাগ্য লিখে রেখেছেন, ভাগ্য যদি এটা নির্ধারিত হয়েই থাকে তাহলে আমরা কেন, কি প্রয়োজন আল্লাহর কাছে দোয়া করব, এবং ডিফিকাল্ট সিচুয়েশনে কেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সাহায্য চাইতে হবে। দেখুন, আল্লাহ সুবহান তকদির, এটাকে বলা হয় হলো তকদির। তকদির দুই ধরনের আছে, এক ধরনের তকদিরকে বলা হয় হলো মুআল্লাক, আরেক ধরনের তকদির আছে সেটা হলো মুকাদ্দার। তকদির মুকাদ্দার যাকে বলা হয়, যেটা নির্ধারিত, এর মাঝে কোনো চেঞ্জ হবে না। আরেক ধরনের তকদির সেটা হলো তকদির মুআল্লাক, অর্থাৎ হলো কোনো একটি ভালো কাজ করার দ্বারা তকদিরের এ ধরনের ফয়সালা হবে, আর ভালো কাজ না করলে এ ধরনের ফয়সালা হবে। যেমন নবী আলাইহিসসালাম ইরশাদ করেছেন যে তোমরা যদি নিজেদের রিজিকের বরকত চাও এবং হায়াতের যদি বর্ধিতকরণ চাও, বরকত চাও, তাহলে আত্মীয়তার বন্ধন ঠিক রাখো, পিতামাতার সেবা যত্ন করো। তাহলে তার তকদিরটা এমন ভাবে লেখা আছে যে যদি পিতামাতার সেবা যত্ন করে, আত্মীয়তার বন্ধন ঠিক রাখে, তাহলে তাকে এই পরিমাণ রিজিক দেওয়া হবে, আর সে যদি এটি না করে তাহলে এই পরিমাণ দেওয়া হবে। আর পিতামাতার সেবা যত্ন, আত্মীয়র বন্ধন ঠিক রাখবে কি না, এই ক্ষমতা, এই অধিকার আল্লাহ পাক তার বিবেকের উপর ছেড়ে দিয়েছেন, তার সাধ্যের অনুকূলে এই ব্যবস্থা করে দিয়েছেন। তিনি যদি ইচ্ছে করেন তাহলে সাধ্য ব্যয় করে তিনি পিতামাতার সেবা যত্ন করতে পারেন, আর যদি কপাল পোড়া থাকে তাহলে নাও করতে পারে, এটা তার অনুকূলে, এটা তার ইচ্ছাধীন করে দেওয়া হয়েছে, তার সাধ্যের ভিতরে করে দেওয়া হয়েছে, এইটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন হলো ডিসাইড করেন। তো দেখুন, তকদির দুই প্রকার, আরেকটা হলো নন চেঞ্জেবল, যেমন হায়াত, মৌত, কে কবে জন্ম গ্রহণ করবে, এটা নন চেঞ্জেবল, কে কখন মারা যাবে, নন চেঞ্জেবল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এখানে বান্দার কোনো হাত নেই। নইলে এই দুনিয়াতে আল্লাহ পাক তকদির অবশ্যই লিখেছেন, তকদিরে ভালো মন্দ যেটা আছে এটাকে বিশ্বাস করা ইমানের অংশ, কিন্তু আমাদেরকে আল্লাহ পাক একটা ড্রাইভিং পাওয়ার দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, এই আকল দিয়ে মানুষ হলো ভালো মন্দ বুঝতে পারে, এবং এটা হলো তার অধীনে করে দেওয়া হয়েছে যে বান্দা এটি হলো রাইট, এটি হলো রং, এটা হলো ডিফিকাল্টি আর এটা হলো ইজি জিনিস, তুমি এখন কোনটা চয়েস করবা, তুমি নিজে সিদ্ধান্ত নিয়ে নাও। মানুষকে এই আকল দেওয়া হয়েছে, ড্রাইভিং পাওয়ার দেওয়া হয়েছে, এই জন্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার চাইতে হবে, হে আল্লাহ তুমি আমাকে ডিফিকাল্ট রাস্তায় নিও না, আমাকে পথভ্রষ্টতার রাস্তায় নিও না, আমাদেরকে সঠিক রাস্তায় নিও। এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটি সবসময় আমাদেরকে চাওয়া লাগবে। দ্বিতীয় কোশ্চিন করেছেন, এটা হলো একটু লম্বা কোশ্চিন, আপনাদেরকে অনুরোধ করি দেখুন কোশ্চিন আপনারা শর্ট করার চেষ্টা করবেন, এত লম্বা কোশ্চিন পড়তে ঝামেলা হয়ে যায় এবং অডিয়েন্সের সামনে এত লম্বা কোশ্চিন পড়া যায় না, আপনারা শর্ট করে লিখলেই আমি বুঝতে পারবো ইনশাল্লাহ কি বুঝাতে চেয়েছেন। তো প্রশ্ন যেটি করেছেন, একজন বোন তিনি প্রশ্ন করেছেন যে ওনাদের প্রায় 14 বছর হলো বিয়ে হয়েছে, 14 বছর থেকে ওনাদের দাম্পত্য জীবনে এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্তান দান করেন নাই, যত পেটে সন্তান এসেছে মিসক্যারেজ হয়ে গিয়েছে, গর্ভপাত হয়ে গিয়েছে, এই জন্য ওনার স্বামীও মাঝে মাঝে অন্য জায়গায় বিয়ে শাদী করতে চান বুঝি, এই জন্য উনি জানতে চেয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এ ধরনের পরীক্ষায় কেন ফেললেন। দেখুন পবিত্র কোরআনে আল্লাহ পাক নিজেই বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাম ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير الله سبحانه وتعالى যাকে ইচ্ছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা শুধু কন্যা সন্তান তিনি দিতে পারেন, একটা কন্যা সন্তানও দিতে পারেন, একাধিক দিতে পারেন, আর যাকে ইচ্ছে তিনি পুত্র সন্তান দিতে পারেন, আর তিনি যদি চান তাহলে পুত্র এবং কন্যা সন্তান দুটি তাকে দিতে পারেন। ওয়াজআল লিমান ইয়াশাউ আকীমান, এবং তিনি ইচ্ছে করলে কাউকে সন্তান নাও দিতে পারেন। এটি হলো সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, এখানে বান্দার কোনো ধরনের কোনো হাত নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান পাওয়া না পাওয়া আল্লাহ পাকের হাতে। দেখুন আমরা তো সাধারণ মানুষ, অনেক বড় বড় পয়গম্বরগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষায় ফেলেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা আপনারা সবাই জানেন, ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী নিঃসন্তান ছিলেন, তার বয়স উভয়ের বয়স 100 কাছাকাছি ছিল, এই অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দান করো। তখন ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী বাঁঝা ছিলেন, অর্থাৎ প্রজনন ক্ষমতা তার ছিল না, তার মাঝে উপরন্ত তিনি বার্ধক্যের চরমে পৌঁছে গিয়েছিলেন, এরপরে তিনি দোয়া করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তাকে এক ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম, অর্থাৎ ইসমাইল আলাইহিসসালামের জন্মের। একই ঘটনা ঘটেছিল জাকারিয়া আলাইহিসসালামের জীবনেও, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা কহলা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, নিঃসন্তান ছিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দান করুন। মেহরাবে জাকারিয়া বাইতুল মাকদাসে এখনো আসছে, পূর্ব প্রান্তে একটা মেহরাবের মতো আছে, এই মেহরাবে এই কোরআনের এই আয়াতটিও লেখা আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেছিলেন। তার স্ত্রীও বাঁঝা ছিল। আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিইয়াহইয়া, আমি তোমাকে ইয়াহইয়া নামক এক সন্তানের সুসংবাদ দান করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সুসংবাদ দিলেন। তাহলে প্রথম প্রাথমিক পর্যায়ে প্রায় শত বৎসর পর্যন্ত সন্তান না পাওয়ার পরীক্ষায় আল্লাহ পাক দুজন বড় নবীকেও এই পরীক্ষায় ফেলেছিলেন। আর আমরা তো সাধারণ মানুষ, সুতরাং তারা যদি 100 বৎসর পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আমাদেরও ধৈর্য ধারণ করা উচিত। এটি আল্লাহ পাক কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ পাক কাউকে ছেলে মেয়ে উভয়টি দিয়ে পরীক্ষা করেন, কাউকে শুধু ছেলে দিয়ে পরীক্ষা করেন, কাউকে শুধু মেয়ে দিয়ে পরীক্ষা করেন। দেখেন নবী আলাইহিসসালামের কোনো পুত্র সন্তান উপযুক্ত বয়স পর্যন্ত বেঁচে ছিলেন না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বালেগ ম্যাচিউর পুরুষের পুরুষ সন্তানের পিতা নন, ঔরসজাত পিতা নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই ঘোষণা দিয়েছেন, তাকে আল্লাহ পাক শুধু কন্যা সন্তানের, বালেগ কন্যা সন্তানের পিতা আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বানিয়েছেন। এই জন্য আল্লাহ পাক সূরাতুল বাকারাতে ইরশাদ করেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ফাবাশশিরিস সাবিরিন, ওয়ালানাবলুয়ান্নাকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইন অনেক জিনিস দিয়ে, মিনাল খাউফি কখনো ভয় ভীতি দিয়ে, কখনো ওয়াল জুই ক্ষুধার্ত রেখে, ক্ষুধার জ্বালা দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, কখনো কখনো সন্তানকে আমি উঠিয়ে নিব, 5 বৎসরের সন্তান মারা যাবে, 2 বৎসরের সন্তান মারা যাবে, ভরা যৌবনে উপনীত হয়েছে সেই সময় মারা যাবে, আমি আল্লাহ তাকে পরীক্ষা করব। আর কাউকে সন্তান মায়ের পেটে থেকে গর্ভপাত ঘটিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদেরকে কখনো কখনো ভরা মৌসুমে ফসল ভর্তি জমিনকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে সেগুলো ধ্বংস করে দেব, শিলাবৃষ্টি পাঠাবো, এরপরে আকাশ থেকে অগ্নিবায়ু পাঠাবো, জলোচ্ছ্বাস পাঠাবো, ভূমিকম্প পাঠাবো, দমকা হাওয়া পাঠাবো, তুফান পাঠাবো, এগুলো দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। সুতরাং বোন, অবশ্যই আপনার খারাপ লাগার কথা, কিন্তু আপনি মনে করবেন আল্লাহ পাকের পক্ষ থেকে এটি পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষায় যদি আপনি ধৈর্যের সাথে যদি টিকে থাকতে পারেন, আল্লাহর পক্ষ থেকে একটি ঘোষণা এসেছে, অবশ্যই সাবিরিন, হে নবী, আপনি এই ধৈর্যশীল বান্দা বান্দিদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। কারো যদি এই দুনিয়াতে সন্তানাদি না হয়, আমরা যদি সবর করতে পারি, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশা পূর্ণ করবেন। জান্নাতে অনেকের ইচ্ছে হবে, যদি আমার একটা সন্তান থাকতো, 20 বৎসরের সন্তান থাকতো, 30 বৎসরে, এরকম 7 জাগবে জান্নাতেও। 7 জাগার সাথে সাথে যেই ধরনের সন্তান কামনা করেছিলেন সেই ধরনের সন্তান জন্ম হয়ে যাবে এবং সেই উপযুক্ত সন্তান হয়ে যাবে, বড় হয়ে যাবে, চোখের পলকে এগুলো সব ঘটে যাবে। এই জন্য আপনি ধৈর্য ধারণ করুন, আপনার স্বামীও ধৈর্য ধারণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হতে পারে আপনাদের জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামের মতো পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ পাক এমন উত্তম সন্তান দিবেন যা ইব্রাহিম আলাইহিসসালামকে যেমন দিয়েছিলেন, জাকারিয়া আলাইহিসসালামকে যেমন দিয়েছিলেন। ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপযুক্ত ফল আমাদেরকে দান করবেন। আরেকটি প্রশ্ন এসেছে, ফরজ নামাজের দ্বিতীয় রাকাত সরি ফরজ নামাজের তৃতীয় অথবা চতুর্থ রাকাতে যদি কেউ সুরাতুল ফাতিহার পরে ভুল বশত অন্য সুরাও পড়ে ফেলেন, তাহলে কি সেজদায়ে সহবু দেওয়া জরুরি কিনা অথবা নামাজ হবে কিনা? সুন্দর কোশ্চেনের জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখুন, ফরজ নামাজের প্রথম দুই রাকাত যে আছে, এই প্রথম দুই রাকাতে সুরা মিলানো এটা হলো জরুরি, এটাকে ওয়াজিব বলা হয়েছে। সুরাতুল ফাতিহা এবং সুরাতুল ফাতিহার পরে আরেকটি সুরা আমাদেরকে তেলাওয়াত করতে হবে। দেখুন, আরেকটি সুরা, এটি হলো হয়তো পূর্ণাঙ্গ সুরা হবে, সেটি ছোট সুরা হোক বড় সুরা হোক। ছোট সুরা বলতে সুরাতুল কাউসার, সুরাতুল আসর, এ ধরনের ছোট ছোট সুরা যদি কেউ তেলাওয়াত করে নামাজ হয়ে যাবে। অথবা এক আয়াত, বড় এক আয়াত, বড়টার সর্বনিম্ন পরিমাণটা কতটুকু হবে? সুরাতুল আসরের সমান অথবা সুরাতুল কাউসারের সমান, এতটুকু হলেই যথেষ্ট হয়ে যাবে। তো প্রথম দুই রাকাতে সুরা মিলানো, দুটি সুরা পড়া, এটা হলো অপরিহার্য। আর এছাড়া সুন্নাত নামাজ, নওয়াফেল, এগুলোতে প্রত্যেক রাকাতে দুটি করে সুরা পড়া অপরিহার্য। ফরজ নামাজে শুধু এই ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে। আর ফরজ নামাজের দ্বিতীয় রাকাত, তৃতীয় এবং চতুর্থ রাকাতে সুরা পড়া অথবা ফাতিহা পড়া এটা জরুরি কিনা, এর মাঝে স্কলারদের দুটি ওপিনিয়ন আছে। হানাফিয়া যারা আছে তাদের কাছে তৃতীয় এবং চতুর্থ রাকাতে সুরাতুল ফাতিহা পড়া হলো সুন্নাত, ওয়াজিব নয়। আশাফি, হাম্বলি, তাদের কাছে হলো সুরাতুল ফাতিহা পড়া তৃতীয় চতুর্থ রাকাতেও পড়া হলো জরুরি। কেউ যদি ভুল বশত সুরাতুল তৃতীয় এবং চতুর্থ রাকাতে সুরা পড়া ফাতিহা পড়ার পরে আরেকটা সুরা পড়ে ফেললেন, তাহলে এর দ্বারা সেজদায়ে সহবু দিতে হবে না, নামাজেরও কোনো ক্ষতি হয় নাই। অন্যান্য দোয়াও যদি কেউ পড়েন তাহলেও নামাজের কোনো ক্ষতি হয় না, তৃতীয় রাকাতে কোনো ধরনের সেজদায়ে সহবু আসবে না। আরেকটি প্রশ্ন এসেছে যে আমি যখন অজু করি, অজু করার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যে আমার অজু নষ্ট হয়ে যায়, আমি কোনো সময় দু রাকাত নামাজও আমি অজুর সাথে পড়তে পারি না, নামাজের ভিতর আমার অজু নষ্ট হয়ে যায়, এই অবস্থায় আমি কি করব? এই দেখেন, অনেকের কাছে এটা ফানি কোশ্চিন মনে হবে, কিন্তু বার্ধক্যে মানুষ যখন পৌঁছে যায়, আমি আপনারও এ ধরনের ঘটনা ঘটে যেতে পারে, এ ধরনের অসুখ হয়ে যেতে পারে। অনেকের এমন আছে 24 ঘন্টা নাক দিয়ে রক্ত বলা পড়ে, এটাকে বলা শরীয়তের পরিভাষা নাকসির বলা হয়, নাক দিয়ে রক্ত পড়ে, তাহলে তিনি নামাজ পড়বেন কিভাবে? দাঁড়ানোর সাথে সাথে তো আবার রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। অনেকের বার্ধক্য বয়সে তার হলো গ্যাসের প্রবলেম হয়ে যায়, উনি অজু রাখতেই পারেন না। তাহলে এই ধরনের যারা একদম দুই রাকাত নামাজ সমপরিমাণ সময়ও তারা অজু ধরে রাখতে সক্ষম নন, এই রকম ব্যক্তিকে শরীয়তের পরিভাষায় মাজুর বলা হয়। মাজুর মানে তো আপনারা সবাই বোঝেন, তাই না? মাজুরের শরীয়তের বিধান হলো এক্সেপশনাল, মাজুরের সব ওজর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য। তাহলে তার বিধান কি শরীয়তের বিধান? এই ধরনের মাজুর যে 24 ঘন্টা তার নাক দিয়ে রক্ত পড়তেছে, দুরাকাত নামাজের সময় পরিমাণ তিনি অজু ধরে রাখতে পারেন না, তাহলে তিনি প্রত্যেক নামাজের আগে, মাবন্দেরও এর ধরনের ঘটনা ঘটে যায়, পিরিয়ড শেষ হওয়ার পরেও তাদের ব্লিডিং হতেই থাকে, একই বিধান, তখন তারা প্রত্যেক নামাজের আগে স্বতন্ত্রভাবে অজু করবেন। অজু করে তিনি ওই অক্তের সুন্নাত ফরজ নফল নামাজ পড়তে যে টাইমটা লাগে এতটুকু টাইম ওনার অজু আছে বলে শরীয়তে গণ্য হবে। যদিও নাক দিয়ে রক্ত পড়েছে, যদিও নাকি আপনার শরীর থেকে রক্ত নির্গত হয়েছে, যদিও নাকি অনিচ্ছাকৃত চেষ্টা করা সত্ত্বেও নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে এক রাকাত পড়ার পরেই তার হলো অজু নষ্ট হয়ে গেছে, রাখতেই পারেন না। হয়ে যাওয়ার পরে মাজুর হিসাবে শরীয়তে অজুর বিধানকে শিথিল করে দেওয়া হয় যে ওনার নামাজ শেষ হওয়া পর্যন্ত অজু আছে বলে গণ্য করা হবে। ইসলাম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো বিধান চাপিয়ে দেওয়া হয় নাই। বেচারা দুই রাকাত নামাজ পড়তে পাঁচ মিনিট লাগে, পাঁচ মিনিট অজু রাখতে পারে না, এখন যদি তার উপর কঠিন বিধান চাপিয়ে দেওয়া হয় তাহলে তার পক্ষে এটা মানা সম্ভবপর হবে না, সেই জন্য তার অজু আছে বলে গণ্য হবে। আরো কিছু কোশ্চিন আছে কিন্তু এগুলোর উত্তর অনেক বড়, আপনার অডিয়েন্সে যারা আছেন আপনাদের পক্ষ থেকে চারটা কোশ্চিন নিব। কে প্রথম কোশ্চিন করবেন? করেন, আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে। সুন্দর কোশ্চিন করেছেন আমাদের ফরিদউদ্দিন আঙ্কেল। উনি প্রশ্ন করেছেন যে আমরা তিন রাকাত বিশিষ্ট সালাত যখন আদায় করি, নামাজ আদায় করি, দু রাকাত পরে আমরা বসেছিলাম, বসে থাকার পরে দু রাকাত থেকে আমরা উঠে তাহিয়াতু পড়ার পরে উঠেছি, ওঠার পরে তৃতীয় রাকাত সূরা ফাতিহা দিয়ে শেষ করেছি, শেষ করার পরে আবার সেকেন্ড, তখন হলো তিনি ভুলে গেছেন, ভুলে গেছেন যে দু রাকাত পর বসেছিলেন কিনা। এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে সেই সময় হলো কোম যেটা হয়েছে সেই কোমটার উপর হলো আমল করবেন, তাহলে আবার বসবেন, আবার বসার পরে আপনি আত্তাহিয়াতু পর্যন্ত পড়বেন, তাহলে আপনার ফরজ আদায় হয়ে গেছে। আর যেহেতু আপনি কনফিউজ হয়ে গেছেন, কনফিউজ হয়ে যাওয়ার পরে দেখা লাগবে যে আপনার পার্সেন্টেজটা কত, যদি দেখা যায় যে 50% আপনার দেলের টান হচ্ছে যে না আমি বসেছিলাম, তাহলে আর ওঠার প্রয়োজন নেই, সসেস দাও লাগবে না। আর যদি 50% যে আমি পড়ি নাই এরকম যদি হয়ে যায় তাহলে আপনি উঠে আবার আর এক রাকাত পড়বেন, তাহলে আর এক রাকাত যখন পড়বেন পূর্বের তিন রাকাত ফরজ হয়ে যাবে, পরের রাকাতটা হলো নফল হয়ে যাবে। এটি হলো শরীয়তের হলো বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মুখ খোলেন, মুখ খুলে কোশ্চেন করেন জোরে। মাশা আল্লাহ, আমাদের যুবক ভাই, ছোট ভাই আবুদ্দারদা, তিনি প্রশ্ন করেছেন যে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার কোনো আমল পন্থা আছে কিনা। অবশ্যই আছে, আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন। আপনার একটা 5-star, 7-star হোটেল হয়েছে সাগরের ভিতরে, হোটেল যাওয়ার রাস্তা ছাড়া কি এই হোটেল করবে? যাওয়ার রাস্তা তো অবশ্যই থাকবে এই হোটেলে, নইলে মানুষ যাবে কি করে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস তৈরি করেছেন, পৌঁছার জন্য রাস্তা তৈরি করেন নাই, তৈরি করেছেন। সেই রাস্তাটা কি? এক কথায় যদি বলতে চাই তাহলে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নার পথে যদি আমার জীবন চালাই এটাই হলো জান্নাতে পৌঁছার রাস্তা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে আবার খণ্ড খণ্ড রাস্তার কথা বলে দিয়েছেন, যেমন ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। আল্লাহ পাক এক আয়াতে বলছে ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমান, এই যে রাস্তা ইসলামের পথ এটাই হলো সিরাতি মুস্তাকিমের রাস্তা, জান্নাতুল ফেরদাউসের রাস্তা, এর উপর চললে জান্নাতুল ফেরদাউস খুঁজে পাওয়া যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় মোমেন বান্দার কোয়ালিটি বর্ণনা করেছেন, বিশেষ করে সূরাতুল মুমিনুনে 18 পারার প্রথম সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। মুমিন সিঙ্গুলার নাম্বার, এর প্লুরাল নাম্বার হলো মুমিনুন। পবিত্র কোরআনে সূরাতুল মুমিন নামে একটি সূরা আছে, সেটা 24 পারাতে এই সূরা, আর সূরাতুল মুমিনুন বহুবচন দিয়ে যে সূরা এটা হলো 18 পারার প্রথম সূরার নাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মোমেন বান্দার 10টা কোয়ালিটি বর্ণনা করেছেন, যে এই কোয়ালিটিগুলোকে কেউ যদি অর্জন করেন তাদের সম্পর্কে আল্লাহ ঘোষণা করছেন কি কি কোয়ালিটি। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে তারা নামাজে বিনয়ী হবে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, লাগবুন বলা হয় এমন কথা এবং এমন কার্যবলী যেগুলোর না আছে দুনিয়ার কোনো ফায়দা, না আছে আখেরাতের ফায়দা। সারাদিন বসে বসে নাটক দেখলেন, আপনার দুনিয়ার কি ফায়দা হলো, কোনো ফায়দা হয়েছে গুনাহ ছাড়া? বলবেন যে হুজুর ফায়দা তো হয়েছে, চোখে সুন্দরী মহিলারা দেখছি না, তাই না? এটা ফায়দারা, এই যে নাচানাচি লাফালাফি করেছে এগুলো দেখি না। সারাদিন বসে বসে ক্রিকেট গেম দেখলেন কি ফায়দা, আরে ওই প্লেয়ার তো মিলিয়ন মিলিয়ন ডলার কামালো, আপনার কি ফায়দা? আপনি এই সময়টুকু যদি কাজকর্মও করতেন তাহলে তো আপনার সংসারের জন্য কিছুটা বেনিফিট হতো, দুনিয়ার কোনো ফায়দা নাই। আর আখেরাতের ফায়দা হয়েছে, এগুলোকে বলা হয় হলো লাগব, মানে অনার্থক কাজ, অযথা কাজ, যার দুনিয়ার কোনো ফায়দাও নাই আখেরাতেরও ফায়দা নাই। তারা এই ধরনের অনার্থক কাজকর্ম কথাবার্তার থেকে দূরে থাকবেন। আল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন, তারা হলো যাকাত আদায় করবে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, এক্সেপ্ট নিজের হালাল স্ত্রী এবং হালাল দাসী। ফামান ইবতাগা ওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তারা নিজেরা লিআমানাতিহিম তাদের আমানতকে খেয়ানত করবে না, আমানতের যথাযথ ব্যবহার করবে। আমানতের অর্থ অনেক ব্যাপক, আমাদের যৌবন আমানত, আমার বডির পার্টসগুলা এগুলো হলো আমার কাছে আমানত, আমার সন্তান আমার কাছে আমানত, আমার টাকা পয়সা আমার কাছে আমানত, এরপরে রোগী ডাক্তারের কাছে আমানত, কর্মচারী তার কোম্পানির কাছে আমানত, আবার কর্ম এই কর্মচারীর কাছে আমানত, স্বামী স্ত্রীর কাছে আমানত, স্ত্রী স্বামীর কাছে আমানত, কোরআন মুসলমানদের হাতে আমানত, দিন ইসলাম আমানত। আমানতের অর্থ হলো ব্যাপক, তা আমানতকে রক্ষা করবে। ওয়াহদিহিম এবং নিজের অঙ্গীকার, সেটা দুইজনের সাথে অঙ্গীকার হোক অথবা দ্বিপাক্ষিক অঙ্গীকার হোক অথবা রাষ্ট্রের মাধ্যমে অঙ্গীকার হোক, অঙ্গীকার চুক্তি এগুলো রক্ষা করবে। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইহাফিযুন, আর তারা হলো পাঁচ ওয়াক্ত নামাজ হেফাজত করবে, যত্নবান হবে। নামাজ হেফাজতের একটি অর্থ হলো কি, যে সালাতকে যথাসময়ে যথাযথভাবে সমস্ত ফরায়েদ, ওয়াজিবাত, সুন্নাত, মুস্তাহাব সবকে ঠিক রেখে যেখান থেকে আজান দেওয়া হয় সেখানে গিয়ে যথাসময়ে আদায় করবে, একে নামাজের হেফাজত বলা হয়। আর এক অর্থ হলো নিজেও নামাজ পড়বে, অন্যদেরকেও, নিজের ফ্যামিলি মেম্বার, অধীনস্থদেরকে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে পড়ার জন্য আহ্বান করবে। এই কোয়ালিটিগুলো যদি থাকে, আল্লাহ পাক বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো উত্তরাধিকারী হবে। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হবে। এই জান্নাতুল ফিরদাউস, এখানে ঢোকার পরে কি আর বের হতে হবে? দুনিয়ার যতই সুরম্য অট্টালিকা হোক, একদিন আপনাকে সেটা ছেড়ে দিতে হবে। এই দেখেন, সবচাইতে বড় পাওয়ার হলো এখন বর্তমান জামানায় যে হোয়াইট হাউসে থাকে। গত বছর এই দিনে মিস্টার ট্রাম্প, তার কি লাফালাফি ছিল, মনে হয় দুনিয়া ভাঙ্গে ফেলায়। এখন কোথায়? এখন তো হলো টুইটার তাকে ব্যান করে দিয়েছে, আর করার কিছু নাই, তাই না? তারপরে দেখেন এখন তাকে দুই পয়সার কেউ দামও দেয় না, তাই না? তাহলে এই যে জো বাইডেন এখন হলো সেখানে বসে আছেন, কদিন থাকবেন? জানুয়ারিতে, জানুয়ারির 20 তারিখে ক্ষমতা নিয়েছে, অলরেডি হলো হাফ বছর চলে গেছে, আর 3.5 বছর সর্বোচ্চ। আর যদি সেকেন্ড টার্মে আসে তাহলে আরো 4 বছর, মানে এরপরে 8 বছরের পরে তো আর কিছুই নাই। আজকে ইউএস এর অনেকগুলো প্রেসিডেন্ট জীবিত আছেন, তাই না? জিমি কার্টার জীবিত আছেন, এরপরে ক্লিন্টন জীবিত আছেন, এরপরে হলো জুনিয়র বুশ জীবিত আছেন, এরপরে বারাক ওবামা হলো জীবিত আছেন, অনেকেই হলো। আপনারা কথা বলেন না, আপনাদের সাউন্ড এর ভেতর যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাওয়ার দিয়েছিলেন, আবার নিয়ে নিচ্ছেন। আপনি একটি সুন্দর সুরম্য অট্টালিকা বানালেন। আপনাদের যদি কখনো ইজিপ্টে যাওয়ার সুযোগ হয়, আপনারা লক্সর না দেখে আসবেন না। লক্সর হলো ফিরাউনদের হলো মাবাদ। কায়রো শহর থেকে 700 কিলোমিটার দক্ষিণে এই শহরটার নাম, একদম নীলের পারে। এখানে ফিরাউনদের বসত বাড়ি আছে। ফিরাউন কোন রুমে তার পরিষদ বর্গদেরকে নিয়ে, জাদুকরদেরকে নিয়ে মিটিং করতো, সেই রুমের পরিচয় আছে। তারা কোথায় 70,000 নবজাত শিশু বাচ্চাকে হত্যা করেছে, সেই জায়গাটাও, সেই কুয়াটাও এখনো আছে ফিরাউন। তো দেখেন ফিরাউনের প্রাসাদ প্রায় 1 কিলোমিটারের মতো লম্বা, 1 কিলোমিটার, এবং তার পিলার গোলা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ফিরাউনের যুগে দেওয়ালে যে লেখা আছে সেই লেখাগুলো আজও পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। এটা হলো পাখির, আপনারা দেখেছেন ইজিপশিয়ান হিস্টোরিতে, ওরা হলো পাখির মতো লেটার, পশুর মতো লেটার, এগুলো দিয়ে হলো তাদের ভাষা তারা লিখত। অক্ষত অবস্থায় আছে এখনো পর্যন্ত। কিন্তু ফিরাউন কোথায়? জাদুঘরে এখন দর্শনার্থীদের হলো রহস্যে ঘেরা এক ব্যক্তি হয়ে জাদুঘরে পড়ে আছে। এই জন্য দেখেন দুনিয়ায় চিরদিন থাকা যাবে না, কিন্তু আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন, সেই ফিরদাউসে তারা চিরস্থায়ী থাকবে। এটা হলো জান্নাতে যাওয়ার জন্য রাস্তা, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার হলো রাস্তা। মোট কথা হলো কোরআন এবং সুন্নাহ। যাল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী, এখান থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই যে গাইড বুকটা দেওয়া হয়েছে, এই গাইড বুকটাই হলো জান্নাতে যাওয়ার রাস্তা, ফিরদৌস যাওয়ার হলো রাস্তা। আর কারো কোনো কোশ্চেন আছে? আর একটা কোশ্চেন কেউ করতে পারেন? জি ইঞ্জিনিয়ার সাহেব বসেন এখানে। আমাদের শ্রদ্ধে বড় ভাই ইঞ্জিনিয়ার তারেক ভাই তিনি একটি সুন্দর কোশ্চিন করেছেন এবং একটা জরুরি কোশ্চিন করেছেন, ওনাকে এই কোশ্চিন করার জন্য ধন্যবাদ। সেটি হলো, আমরা অনেক সময় বাথরুম করতে গেলে অনেক সময় আমাদের সন্দেহ হয় যে না জানি কাপড় চুপড়ে পেশাব পায়খানার ছিটা লেগেছে, বিশেষ করে পেশাবের, পায়খানার ছিটা লাগে না, পেশাবের ছিটা ফোটা লেগেছে কিনা, এই সন্দেহ স্বভাবতই হয়। তাহলে এই সময় আমরা, এবং বিশেষ করে বার্ধক্য যখন পৌঁছে যাওয়া হয়, পেশাব পড়ার পরেও মনে হয় এক দুই ফোঁটা মনে হয় বের হয়েছে, এই সন্দেহ হয়, এই সময় আমরা কি করব? সর্বপ্রথম হল আমরা নবী আলাইহিসসালামের একটি হাদিসের দিকে আমরা দৃষ্টিপাত করি, ইস্তানজিহু আনিল বাউল। ইস্তানজিহুর অর্থ হল খুব উত্তম রূপে তোমরা পবিত্র হও, আনিল বাউল পেশাব থেকে। অধিকাংশ মানুষের কবরের আজাব হবে পেশাব থেকে ভালো করে পবিত্র না হওয়ার কারণে। আপনারা এ হাদিস শুনেছেন যে নবী আলাইহিসসালাম এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি থেমে গেলেন, খেজুরের একটা তাজা ডাল ভাঙলেন, ভেঙে এই কবরের উপর পুঁতে দিলেন। এরপরে হুজুর বললেন, রহস্য বললেন, যে এই কবরের ভিতর আজাব হচ্ছে, তো ডাল পুঁতে দিলাম, এই ডাল আল্লাহর দিকির করবে, তার দ্বারা তার কবরের আজাব লাঘব হবে, এটি এক মিনিং। তখন হুজুর এই হাদিসটি বলেছেন যে তার কবরে আজাব হচ্ছে কোনো বড় গুনার কারণে না, পেশাব থেকে উত্তম রূপে পবিত্র না হওয়ার কারণে। হ্যাঁ, বার্ধক্য মানুষ যখন পৌঁছে যায় তখন এটা হলো সন্দেহ হয় যে আমার লেগেই গেল কিনা, লেগেই গেল কিনা। দেখেন, শরীয়তের একটা প্রিন্সিপাল আছে, আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক্কি। ইয়াকিন, ইয়াকিন তো আমরা বুঝি অকাট্য বিশ্বাস, এটি সন্দেহের দ্বারা ভাঙে না। দেখেন, একটা মাটির ঢিলা, মাটির টুকরা নিলেন আপনি, এটা যদি পাথরের সঙ্গে আপনি এর ধাক্কা দেন অথবা পাথরের উপর ছুঁড়ে মারেন, তাহলে পাথর ভাঙবে নাকি মাটির ঢিলা ভাঙবে? মাটি ভাঙবে, পাথরের কিছু হবে না, পাথর হলো মজবুত। তো একিনটা হলো পাথরের মতো, আর সন্দেহটা হলো মাটির মতো। একিনকে ভাঙতে হলে একিনের প্রয়োজন হয়। তো আপনি যখন পেশাব করার পরে আপনার সাধ্য অনুযায়ী আপনি পরিষ্কার হয়েছে, এটা হলো ইয়াকিন। আর পেশাবের ছিটা ফিটা লাগলো কিনা, এটা হলো সন্দেহ। তাহলে রেজাল্ট হলো কি? ইয়াকিন ভাঙতে হলে ইয়াকিন লাগে, সন্দেহ দিয়ে ইয়াকিন ভাঙে না। তাহলে রেজাল্ট হলো যে না, আপনার পবিত্রতা আছে, আপনাকে নতুন করে কিছু করা লাগবে না। আমাদের সাধ্য অনুযায়ী আমাদের চেষ্টা করা লাগবে যে আমরা পবিত্র হওয়ার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করব। চেষ্টা করার পরেও যদি এরকম সন্দেহ হয়, এর দ্বারা কোনো শরীয়তে ক্ষতি নাই। বিশেষ করে বার্ধক্য বয়সে মানুষ যখন পৌঁছে যায় এটা হওয়াটাই স্বাভাবিক। সেই সময় আল্লাহর তো এমনি রহমত তাদের উপর থাকে যারা বার্ধক্য, সেই জন্য আপনাদের ভয়ের কোনো কারণ নাই, চিন্তারও কোনো কারণ নাই। তবে আমরা যেন চেষ্টা করি উত্তম রূপে পবিত্র হওয়ার জন্য। মসজিদে কোবায় আপনারা যারা হজ করেছেন সবাই দেখেছেন, এই মসজিদের নাম ঘটনা আল্লাহ পাক পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, রসুলের হাতের প্রথম মসজিদ। মসজিদুল হারাম তো আগের থেকেই, কিন্তু হুজুরের হাতের প্রথম গড়া মসজিদ মসজিদে কোবা। সেই মসজিদে কোবাতে কিছু সাহাবি বসবাস করতেন, তারা যখন নাকি ইস্তিনজা করতেন, বিশেষ করে যখন পায়খানা করতেন তখন তারা প্রথমে হলো মাটি অথবা পাথর দিয়ে সেগুলো পরিষ্কার করে এরপরে পানি দিয়ে ধুইতেন। আল্লাহ পাক তাদের প্রশংসা করে পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, এই মসজিদে কোবাতে আল্লাহর কিছু বান্দারা থাকে যারা উত্তম রূপে পবিত্র হওয়াকে পছন্দ করেন। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আর আল্লাহও উত্তম রূপে পবিত্র হওয়াকে আল্লাহও পছন্দ করেন। সেই জন্য আমরা যখন বাথরুমে যাব আমরা চেষ্টা করব উত্তম রূপে পবিত্র হওয়ার জন্য। এরপরে যদি সন্দেহ একটু থেকে যায় এই সন্দেহের যারা পবিত্রতার কোনো ক্ষতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন মেনে চলার জন্য, দ্বীনের উপর পূর্ণভাবে চলার জন্য। ওয়াখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দীর্ঘ সময় আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের এক ভাই তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন, মেয়ে হসপিটালে আছে, অনেক অনেক সময় দীর্ঘ সময় যাবত পেইন অবস্থায় আছে, বাচ্চা প্রসব হচ্ছে না, তিনি দোয়া চেয়েছেন আপনাদের কাছে। আমরা একটু দোয়া করি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইলাহাল আলামিন রাব্বুল আলামিন। আমরা যে আজকে আলোচনা করেছি, আল্লাহ তুমি মেহরবানি করে আলোচনাকে কবুল মঞ্জুর করো। আল্লাহ যদি কোনো বেদবি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন আল্লাহ যত মোমিন মোমিনাত কবরবাসী হয়ে গেছেন কবর আদাব মাফ করে দিও। রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ যে কথাগুলো বলা হয়েছে শোনা হয়েছে সহি কথাগুলোর উপর বলনেওয়ালা শূন্যওয়ালাকে আমল করা তৌফিক দান করো। ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদের প্রত্যেকের হৃদয় থেকে তুমি মুছে দিও। ইলাহাল আলামিন যারা অসুস্থ তাদের সেহাতে কামিলা হায়াতে তাইয়বা দান করো। আল্লাহ যেই ভাই আল্লাহ তার কন্যার জন্য দোয়া চেয়েছেন, রব্বুল আলামিন তুমি গায়েব থেকে মদত করে আল্লাহ জলদি জলদি আল্লাহ তুমি সন্তান প্রসব করার ব্যবস্থা করে দিও। আল্লাহ সুম্মা সাবিলা ইয়াসসারা, তুমি সব কিছুকে আসান করে দিও। নেক সন্তান আল্লাহ সুস্থ সন্তান তুমি দান করো। ওসল্লিল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ দুদিন বিরতির পর আবারও আপনাদের সাথে দেখা হবে সোমবারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।